السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، قال الله سبحانه: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من قضى لهم حتى يأتي أمر الله وهم على ذلك، رواه مسلم. الله رب العالمين برغه جانائي شتكتي شكريا وحمد প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আজকে আপনাদের কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হচ্ছে, আমাদের আজকে মেহমান ছিলেন শেখ মুজিবুর রহমান মাদানী, দাম্মাম ইসলামিক সেন্টারে আসার কথা ছিল। তিনি হঠাৎ করে টেলিফোন করে জানালেন যে তার একামা তাসদিক করা হয় নাই, কাজই সম্ভব হচ্ছে না আসা। আজকে যে বিষয়বস্তুটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করেছিলাম আমাদের মেহমান আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে অত্যন্ত একটা সুন্দর এবং সঠিক ধারণা দান করবেন, কিন্তু হঠাৎ করে এই খবর পেয়ে আমি বিশেষ করে অত্যন্ত দুঃখিত এবং নজিত আপনাদের কাছে। এই বিষয়ে অনেকদিন আগে আমার একটা প্রোগ্রাম হয়েছিল দাম্মামে, কিছু একটা ছোট্ট নোট ছিল, ওখান থেকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে আমাদের এই হঠাৎ এই অসুবিধা হওয়ার কারণে মাফ করবেন ইনশাআল্লাহ। আজকের বিষয়বস্তু হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, মুক্তি প্রাপ্ত দল কোনটি, মানহুমুল ফিরকাতুন নাজিয়া, কারা মুক্তি প্রাপ্ত দল। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আজকে শত দলে বিভক্ত মুসলিম উম্মা সকলেই দাবি করতেছে, সকলে আপন আপন যে নিজেরা ঠিক পথে এবং সঠিক পথে আছে। এজন্যে এই গোলক ধাঁধায় পড়ে অনেকে অনেক ভাবে আমরা হয়তো দিন যাপন করছি, মনে করছি এটাই মনে হয় ইসলাম। কোরআন এবং হাদিসের আলোকে সত্যিকারে এই মুক্তিপ্রাপ্ত দল বা সাহায্যপ্রাপ্ত দল, যেটাকে আত-তায়ফাতুল মানসুরা সাহায্যপ্রাপ্ত দল, এটা কারা, এদের গুণাবলী কি, এদের বৈশিষ্ট্য কি, এরা কোথায় থাকে আসমানে না আকাশে, এদের চিন্তাধারা কি, সংক্ষিপ্তভাবে আমরা যদি জানতে পারি তাহলে হয়তো আমাদের সেই দলের দলটা বা সেই দলের কাজগুলি আমরা নির্বাচন করে এহলোকে পারলৌকিক আমরা কল্যাণ অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত থাকার জন্য, দলাদলি না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন: হে মুমিনরা, তোমরা আল্লাহর রুজুকে সকলে মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর আপোষের মধ্যে তোমরা দলাদলি করিও না। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার জন্য যেমন আদেশ করেছেন, অন্যদিকে আবার পক্ষান্তরে দলে দলি হওয়া থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন: ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, মিনাল লাযিনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনের মধ্যে বিভিন্ন দল মতবাদ বিভিন্ন ধরনের আকারে বিভিন্ন ধরনের চিন্তাধারা ঢুকায় তারা দিনকে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তোমরা তেমনটি হবে না। ওয়াকানু শিয়ান, বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছে, কল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রতিটি দল উপদল আপন আপন আকীদা বিশ্বাস থিওরি সিলেবাস মানহাজ নিয়ে আপন আপন সকলেই বলছে আমরা ঠিক আছে, সকলেই খুশিতে আছে আনন্দে আছে, সবাই বলতেছে না আমার তাই ঠিক। এমন কোন দল আছে ইসলামের নামে বা মুসলমানদের যে স্বীকার করবে যে না আমরা ভ্রান্তিতে আছি? এমন কোন দল কোনদিন খোঁজ করে পেয়েছেন? সবাই বলতেছে আমরা হাতের উপর রয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল অন্য জায়গায় আল্লাহ রাব্বুল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফী শাইয়। যারা ধর্মকে দিনকে বিভিন্ন দলে উপদলে প্রত্যক্ষ করে দিয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত না হে নবী, তাদের মধ্যে তোমার কোন সম্পর্ক নেই তাদের সঙ্গে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে একদিক থেকে যেরকম একদিক থেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতবদ্ধ হতে বলেছেন আল্লাহর রুজুকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদেরকে সকলকে একটি প্ল্যাটফর্মে আমাদেরকে জমা হতে বলছেন, অন্যদিক থেকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া থেকে মহানবুল আলামিন আমাদেরকে নিষেধ করছেন। এখানে একটা জিনিস আপনাদের কাছে স্পষ্ট হতে হবে, এক হল ইখতিলাফ আর একটা হল ইফতিলাফ। ইখতিলাফ মানে মত পার্থক্য, আপনি একটা মত প্রকাশ করছেন আমি একটা করতেছি, এটাকে বলে ইখতিলাফ। আর একটা হল ইফতিলাফ, দুইজনের মধ্যে মতের মিল না হওয়ার কারণে দুইজনে দুইটা দল বানিয়ে দিলাম, এটাকে বলা হয় ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, মত পার্থক্য থাকবে, কেউ এটা বলবেন কেউ ওটা বলবেন, কেউ এইভাবে বুঝবেন কেউ ওইভাবে বুঝবেন, কিন্তু এর কারণে বিভিন্ন দল হওয়া চলবে না। সাহাবা ইকরামের যুগে যদি আমরা ফিরে যাই দেখতে পাই সাহাবা ইকরামদের মধ্যে আপোষের মধ্যে বুঝের কম বেশ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যিনি কোরআনের সাগর ছিলেন, কোরআনের ব্যাপারে যাকে সকলেই সাহাবা ইকরাম সকলেই একমত আছেন, কোরআনের জ্ঞানে ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপরে কেউ ছিলেন না, ওবা ধরো না উমার ওসমান আলী কেউ না, তার মতো যোগ্যতম সাহাবি তিনি বলতেন কর্তাকে যে বিয়ে দিতে আর কি মোতা বিয়ে দিতে শিয়াদের নিকটে যেটা যায় তিনি জায়েজ বলতেন। কিন্তু এটাকে কেন্দ্র করে আবুবকরের নেতৃত্ব ছেড়ে নতুন করে একটা দল বানান নাই। সাহাবা ইকরামদের মধ্যে মত পার্থক্য হয়েছে তবে দলাদলি হয় নাই। এজন্যই মনে রাখতে হবে ইখতিলাফ হবে, মত পার্থক্য হবে, বুঝিয়ে কম বেশ হবে, এটাকে মহানবুল আলামিন স্বীকৃতি দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সকলে একটা করে একটা আছে আসত একই মতের উপর আসত, কিন্তু মানুষের বুঝের কম বেশ হবে এটা স্বীকৃত, এটা অবশ্যই হবে সর্ব সময় হয়েছে। তবে ইসলামে মত পার্থক্য থাকতে পারে তবে দলাদলি হওয়া চলবে না। এটা হলো এই দুটি কথা আপনাদেরকে বুঝতে হবে, প্রথম যে ইখতিলাফ হতে পারে তবে ইখতিলাফ চলবে না, শত দলে দলে বিভক্ত হওয়া চলবে না, মত পার্থক্য একাধিক হতে পারে, তবে মানুষ যখন যাচাই বাছাই করবেন একই প্ল্যাটফর্ম থেকে তখন স্পষ্ট হয়ে যাবে কারটা ঠিক আর কারটা বেঠিক। এই জন্য আমরা দেখতে পাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি তার ইন্তেকালের পূর্বে তিনি তার মত চেঞ্জ করলেন, বললেন সমস্ত এলাকায় তার সাধ্য অনুযায়ী মানুষ পাঠিয়ে দিলেন, তার রসুল দূত মেসেঞ্জার পাঠিয়ে দিলেন যে তোমরা বলে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস তার আগের মত থেকে ফিরে এসেছে, মোতাবিয়ে যায় নয়। কিন্তু যদি দল খালি করতেন তাহলে কিন্তু সম্ভব ছিল না ফিরে আসা, সম্ভব ছিল তিনি ফিরে আসলেও তার মতদল ছিল আর ফিরে আসতো না, যেটা আজকে বাস্তব হয়েছে। তার আপনাদেরকে সংক্ষিপ্ত বিষয়টা অত্যন্ত এখানে খুব জোরে কথা বললে হবে না, আপনাদের বোঝার চেষ্টা করতে হবে পয়েন্টগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। তাহলে ইসলামে ইখতিলাফ থাকবে, ধর্মে থাকতে পারে, বুঝে কম বেশ হতে পারে, হানাফি মাযহাব হতে পারে এটা বলেছেন, শাফি মাযহাব এটা বলেছেন, থাকতে পারে, ইমাম শাফি হতে এইভাবে পড়তে দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এইভাবে পড়তে দিয়েছেন, বুঝে কম বেশের কারণে হাদিস পাওয়া না হওয়ার ব্যাপার বিভিন্ন কারণ থাকতে পারে। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাফুল মালাম আলাইমাতুল আলাম একটি বই লিখেছেন, সেখানে তিনি ইমামদের পক্ষ থেকে দশ দশটি অজর পেশ করেছেন। ইমামদের কেন পার্থক্য মত পার্থক্য হয়েছে, এই বইটা বাংলায় অনুবাদ হয়েছে, সম্ভবত এক কপি কিনে পড়ার চেষ্টা করবেন। অনেক সময় আপনারা বলে থাকেন হুজুররাই তো গণ্ডগোল একতলাপ করে, না এটা ভুল কথা, কারণ রয়েছে তার পিছনে এবং সঠিক কারণ রয়েছে এই মত পার্থক্য হওয়ার কারণে। তাহলে মনে রাখতে হবে মত পার্থক্য হতে পারে কিন্তু দড়াদড়ি করা চলবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ধর্মত্যাগী যারা যাকাত দিতে অস্বীকার করে তাদেরকে হত্যা করবো আমি। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বললেন, না এটা কেমন করে করবেন আপনি, না এটাই হবে। দুই জোরের মধ্যে মত পার্থক্য হয়ে গেল। আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, না যে যারা যাকাত দেবে না তাদের পক্ষ আমি, দাঁড়াও উমার আবু বকর কিভাবে যুদ্ধ করে, দল বাড়ালেন কি না, একই দলের মধ্যে থাকলেন, মত পার্থক্য হল, পরবর্তীতে উভয়ে সম্মতি হল যে না হত্যাই করতে হবে, তার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে হবে। তো এই বিষয়ে যদি সুন্দর করে বুঝতে পারে তাহলে আজকের আলোচনা আমি মনে করি সার্থক। একতলাফ থাকবে, মত পার্থক্য থাকবে, তবে দলাদলি থাকবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্মাদ রহমাতুল্লাহ আলাই, ইমাম আউজা, ইমাম সাউরি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমামদের মধ্যে মত পার্থক্য হয়েছে। কিন্তু কোন ইমাম তো দল আর একটা নতুন করে বানাইলেন নাই। ইমাম আবু হানিফা তো বলেন, আজ আমি হানাফি মাজহাব বানাই দিলাম, শাফিরা ঠিক না, ইমাম শাফি তো নতুন করে মাজহাব বানালেন না, মত পার্থক্য হতো। আপসে জানতেন যে উনি ওই কথা দিয়েছেন, ইমাম শাফি শুনতেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই কথা দিয়েছেন, উনি জানতেন ওই কথা দিয়েছেন, আপসের মধ্যে তো গন্ডগোল হয় না, মত পার্থক্য হয়েছে। তবে একে কেন্দ্র করে কোনো দল তৈরি হয় নাই, যেটা আপনারা আগেও জেনেছেন। 450 হিজরি পর্যন্ত এই পৃথিবীর বুকে কোন মাধাবের নামে কোন দল উপদল ছিল না, তাই ইমামরা তৈরি করে যায়নি। এরপর আমরা আসি আজকের যে বিষয়টা, এই সংক্ষিপ্ত ভূমিকার পরে আপনাদেরকে বলব যে ফিরকাতুন নাজিয়া কেন বলছি আমরা, বা এর উৎপত্তি এই কথাটা কোথা থেকে আমরা পেলাম। আল ফিরকাতুন নাজিয়া মানে বা তায়েফাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, এই কথাটা আমরা পাই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আহলে কিতাব খ্রিস্টানরা ইহুদিরা ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত উম্মতে মুহাম্মাদী 73 দলে বিভক্ত হবে, ওসাতাত্তর উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73 দলের মধ্যে 72 দলই যাবে জাহান্নামে, একটা দল যাবে মাত্র জান্নাতে। কঠিন কথা, তাহলে যারা জান্নাত যাবে এরাই তো মুক্তিপ্রাপ্ত দল, ঠিক না? এই হাদিস থেকে এই মুক্তি আল ফিরকাতুন নাজিয়া নামটা নামকরণ হয়েছে। 72টি দলই যাবে জাহান্নামে, একটি দল মাত্র যাবে জান্নাতে, কঠিন ব্যাপার। 72-এর মধ্যে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারি আমি, কিন্তু একটি দল না যারা থাকলে হতে পারে আমাকে নাও থাকতে পারে। এই জন্য আজকে বলবো, এখান থেকে এই বিষয়টার গুরুত্ব আমরা বুঝতে পারি, কেউ ভুল বুঝবেন না যে কাউকে কোনো দলকে কোনো মতকে কাউকে ছোট করার জন্য না, বরং মনে রাখবেন আজকে আলোচনা আমাদের উদ্দেশ্য হচ্ছে হাত জিনিসটাকে জানা। আলোচনায় যদি কোনো উল্টাপাল্টা হতে পারে, বুঝের কম হতে পারে, আপসে বসে আমরা আবার করব, বোঝার চেষ্টা করব, এটাকে নিয়ে আবার আরেকটা দল তৈরি হবে না আমাদের, বুঝতে পেরেছেন? মত পার্থক্য হতে পারে আমার সঙ্গে আপনার সঙ্গে, তবে দল তৈরি হবে না, এটা একমত আপনারা। এ হাদিস থেকে আমরা জানতে পারি যে মুক্তিপ্রাপ্ত দল, তাহলে আমরা যে দল দেখে আপনারা বলেন যে হুজুররা খালি হুজুররাই হুজুররাই লেগে থাকে, আমরা করুন কি, এর তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ভবিষ্যৎবাণী, যেরকম দল উপদল হবে। সাহাবায়ে কেরাম রেজওয়ানুল্লাহ আলাইহিম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ভুলিয়া ওই দলটি কে? 72 দলই যাবে জাহান নামের, একটি দল জান্নাতে, কঠিন বিষয়। ওই দলটি কে, কারা, এদের পরিচয় কি, এদের কোনো নাম আছে কিনা? প্রয়োজন আসলে জানা যে আপনারা জানতে চেষ্টা করবেন তাল্লা করে যে কারা ওই দলটি, আমি ওই দলের আছি কিনা, থাকলে কতটুক আছি, যদি কম থাকে ওটি পূর্ণ কেমনি করা যাবে? না হলে তো আমরা সকলেই উদ্দেশ্য সকলেরই জান্নাতে যাওয়া, ঠিক না? জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়া। তাহলে এই যদি হয় তাহলে আমাদের আজকের গুরুত্ব এটাই হবে যে এই দলটিকে আমাদের জেনে নেওয়া। সংক্ষিপ্ত সময় কতটুকু আমি পারবো আপনাদের কাছে উপস্থিত করতে, আপনারা দয়া করবেন ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত জন বলতে পারি। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাসুল উত্তরে বললেন, আল জামা, সেই দলটি হল আল জামা। আল জামা এই বর্ণনাটিতে স্পষ্ট হয় না আমাদের কাছে, জামা মানে জামাত, কোন জামাত? বহু জামাত তোমার দেশে রয়েছে, সারা পৃথিবীতে জামাত রয়েছে অনেক, অনেক নামে জামাত আছে না, বিভিন্ন জামাত, জামাত আহলে সুন্নাহ ওয়াল জামা আছে, জামাত বিভিন্ন নাম আছে, জামাত আমাদের দেশে কোন জামাত ইসলাম নাম আছে, কেউ কিছু মনে করবে না, কিন্তু নাম আমাদের দেশে পাওয়া যায়, জামাত তাবলীগ রয়েছে, জামাত বিভিন্ন জামাতের নাম রয়েছে, কোন জামাত স্পষ্ট হয় না হাদিস থেকে। এই যে হাদিস থেকে এই দলটির পরিচয় স্পষ্ট আমাদের কাছে হয় না, তবে যদি আমরা জামাত শব্দটার অর্থ ভালো করে জানি তাহলে স্পষ্ট হয়ে যায়। জামাত বলা হয় হাকপন্থী, কোরআন এবং হাদিসের আলোকে যারা জীবন পরিচালিত করে, যদি একটা মানুষ হয় তবু জামাত, বুঝতে পেরেছেন? জামাত মানে বিরাট দল, একে জামাত বলা হয় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন কুনতা আলাল হাক্কি ওয়ালাউ ওয়াহিদান ফা আনতাল জামা, তুমি যদি হাতের উপরে প্রতিষ্ঠিত থাকো, একাই যদি হও তুমিও, তুমি তবুও তুমি কি বিরাট একটি জামাত। বরং জামাত না, জামাত তো মনে করেন জামার জামা বলা হয়, দুই একের অধিককে জামা বলা হয়, বা তিন তিনের অধিককে জামা বলা হয়, উম্মা, এরকম শত শত জামাত মিলে একটা উম্মাত হতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত লোক তার অনুসরণ করবে সব এই উম্মত কিনা তার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত শব্দটা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ও সালামের ব্যাপারে ব্যবহার করছেন, কি বলছেন? ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফান ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, সূরা নাহল 120। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মত ছিলেন, হাজার হাজার দল মিলে জামাত মিলে যে হয় সেটাকে বলা হয় উম্মত। একজন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা ওয়া কানা মিনাল ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম কাজী আল্লাহ রাব্বুল আলামিন উম্মত বলে ঘোষণা দিচ্ছেন। উম্মত তো একজন দুইজন দিয়ে হয় না, আমরা যেটা বুঝি হয় নাকি? তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা বুঝতে পারছি, হযরত ইব্রাহিম একাই হাতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই জন্য তাকে উম্মত বলে ঘোষণা দিলেন। তাহলে আমাদের একটা ভুল বুঝাচ্ছে আমাদের যে জামাত মানে বিরাট একটা দল হতে হবে, যেখান থেকে পাওয়া আমরা লোক জমা করি, না, একে জামাত বলা হয় না। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা সুন্নাত ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা এবং জামাতবদ্ধ যারা, এটা একাই যদি হয়, দুইজন হয়, তিনজন হয়, তাই আমরা পরে হাসছি তার স্পষ্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জামাত শব্দটার যদি আমরা অর্থ জানতে পারি, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি একাই যদি হাতের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তাহলে তুমি একাই জামাত, একাই তুমি জামাত। এবং আল্লাহর বাণী স্পষ্ট আরো বলে যায় যে হাতের উপর কিছু জামাত না থাকে উম্মাত বলে মহান রব্বুল আলামিন কি করেছেন, আখ্যায়িত করেছেন। এই জন্য আমরা বলি জামাত বদ্ধ থাকতে হবে। জামাত বদ্ধ কাকে বলে, কার উপরে জামাত বদ্ধ থাকবে? এক ব্যক্তি যদি হাতের উপরে প্রতিষ্ঠিত থাকে তিনি জামাত, তিনি উম্মাত। তাহলে আপনার কাছে স্পষ্ট হয়েছে দ্বিতীয় কথাটা আমার, যে জামাত বা উম্মাত জামাত বলা হয় এখানে হাদিস দ্বারা বোঝানো হয়েছে হাতের উপরে যারা প্রতিষ্ঠিত, তিনি একা একক ব্যক্তি হন, তিনজন হন, দশজন হন, খুব সংখ্যক কম হন, সেটা দেয় আছেন বিরাট জামাত, কিন্তু বাতিলের উপরে কোনো নাই। তাহলে তো খ্রিস্টানের হরিদায় তো তাদের বিরাট দল নিয়ে আসে, ওটাই কি তাহলে ঠিক? তাহলে অধিক্ষে অধিক্ষের কোন ইসলামে মূল্যায়ন নেই। আল্লাহ বলছেন ও কাইম ইবাদত শুকু হাকপন্থী কম হয়, এটা তবে মাত্র ব্যাপার। হাকপন্থীরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপনকারী ব্যক্তিরা অত্যন্ত সংখ্যায় কম হয়। তাহলে আপনি বিরাট দল দেখে বিরাট সংখ্যা দেখে ঢোকায় পড়বেন না, স্পষ্ট আপনাদের কাছে। এই হাদিসে অন্য বর্ণনায় সম্ভবত তিরমিজি শরীফের বর্ণনা যেটি এসেছে সেখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করা হয় রাসূল আল্লাহ ওই দলটি কে, এটা হল মুসলিম শরীফের বর্ণনা বা আবু দাউদ শরীফের বর্ণনা যেটা জামাত বলা হয়েছে এখানে। এর ব্যাখ্যা করে আল্লাহ রাসূল তিরমিজি শরীফের বর্ণনায় বলছেন মিসলু মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। এখানে তিনটা শব্দ আপনারা এই একটা হাদিসের ব্যাখ্যা যদি আপনি বুঝতে পারেন যথেষ্ট, বেশি কথা বলে লাভ নেই। আল্লাহ রাসূল বলছেন মিসলু মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, মিসলি একটা শব্দ এখানে ব্যবহার হয়েছে আর আল ইয়াউম দুইটা শব্দ, তৃতীয় শব্দটা আনা ওয়া আসহাবি। এই তিনটা কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রথম কথা বলা হচ্ছে মিথিল, মিথিল মানে মত। আরবি ভাষাতে একটা জিনিস আরেকটা জিনিসের মত ব্যবহার করার জন্য কয়েকটা শব্দ ব্যবহার হয়, যেরকম কা ব্যবহার হয়, জায়েদ কাল আসাদ, জায়েদ সিংহের মত। তো অল্প যদি সাদৃশ্য সমান হয় যেরকম সিংহের খুব শক্তি জায়েদের মধ্যে ঠিক ওই ধরনের শক্তি রয়েছে, কোন একটা দিক থেকে যদি মিল থাকে এটাকে বলা হয় কা দিয়ে বা ছবি গুণ বলা যেতে পারে। যে জাতি অন্য জাতির সঙ্গে সাদৃশ্য হয় অল্পতম হোক, পানি আমরা ডানাতে খাই অন্যরা বামাতে বামাতে খাই, এটাই সাদৃশ্য হতে পারে। শুধু বাঙালি পানি খাওয়াতে কাপড়দের সাদৃশ্য হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? অল্প সাদৃশ্যর জন্য কাপ বা সাবিহুন শব্দ ব্যবহার করা হয়। এর থেকে একটু বেশি ব্যবহার যদি সাদৃশ্য বেশি থাকে তাহলে নাহব ব্যবহার হয়, নাহব জায়েদ নাহাবা আল বাকর, জায়েদ আল বাকরের মতো লম্বাই রঙে চুলগুলি কালো মুখটা হয়তো গোল কিন্তু শব্দ না, শব্দতে মিল আছে চোখে হয়তো মিল নাই, অনেক কিছুতে মিল আসতে পারে। তাহলে একটু বেশি যদি সাদৃশ্য থাকে তাহলে নাহাব শব্দ ব্যবহার হয়। আর একটা শব্দ বলা হয় কি নাদির, নদীর একজন আরেকজনের মতো নদীর শব্দ ব্যবহার হয়। তবে মিথিল শব্দটা ভূপালে যখন হয় তখন তাকে বলা হয় মিথিল, মিথিল শব্দটা তখনই ব্যবহার হয় যখন উভয়টার মধ্যে সবচেয়ে বেশি সাদৃশ্য থাকে একটা আটটার মতো, বুঝতে পেরেছেন? তবে এখানে আল্লাহ রাসূল বলছেন যে মিথিল মানে মত, তার মতো আমি এবং আমার সাহাবা একরামের মতো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আজকের দিনে আরেকটা আরেকটা শব্দ কি আলিয়ম, আলিয়ম মানে আজ, ইয়মন মানে যে কোনো দিন হতে পারে, নাকের যাদের আরবি জ্ঞান আছে গ্রামারের ইয়ম মানে যে কোনো দিন, কিন্তু আলিয়ম মানে আজকের দিন, অন্য দিন হতে পারে না। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি শব্দ ব্যবহার করছেন যে আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত, যেই পথ, যেই আকীদা, যেই আমল, যেই তরিকা, যেই বিশ্বাস, যা পুরোপুরি সম্পূর্ণভাবে সাদৃশ্যমান যারা হবে তারাই হবো ওই ফেরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল। তাহলে আপনাদের কাছে স্পষ্ট হওয়া উচিত যে ওই দলটি কারা, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছিলেন সেই দিনে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মতাদর্শের উপরে, যেই নিয়ম কানুন এবং যেই পন্থার উপরে, যে সিলেবাস এবং প্রোগ্রামের বা যে ধরনের সিস্টেমে ছিলেন, হুবহু ওই মতো যারা থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, আর বাকি বাহাত্তরটাই হবে জাহান্নামে। এই একটা হাদিসের উপরে আলোচনা আমরা করবো এবার, সেই দিনে কেমন ছিল ওইরূপ এখনো হলে সেই দলটা এখনো পাওয়া যায় বা ওই মানুষ পাওয়া যেতে পারে, দল না পাওয়া যেতে পারে, এমন একটা দেশ ওই দলে কোনো লোকজন পাওয়া যায় না, হয়তো দুই একজন আছে, একজন হলেও তো দল ওম্মার, আপনারা একটা বুঝতে পেরেছেন। এই হাদিসের বেশি ব্যাখ্যা আমি না গিয়ে এবার আর একটা হাদিসের ব্যাখ্যা করে আপনাদের কাছে সামনে আমি অগ্রসর হব। ওই দলটি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহ রাসূলের এবং সাহাবায়ে কেরামের মতাদর্শে সেই দিনে যে রূপ ছিল ঠিক হবে হোক যারা থাকবে তারাই হবে সেই দলটি জান্নাতে হবে, বাকি দুই সবাই জাহান্নামে হবে। ওই দলটি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বলছেন
لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم على ذلك
বলবেন এই দলটিকে তাহলে পাওয়া যাবে কিনা, পাওয়া যাবে খুব ছোট্ট আকারে, বড় আকারে না। আল্লাহ রাসূল বলছেন কেমন পর্যন্ত আমার উম্মতে একটি ছোট্ট দল প্রতিষ্ঠিত থাকবে হাতের উপরে, তাদেরকে ক্ষতিকারকরা কোনো ক্ষতি করতে পারবে না।
কেমন পর্যন্ত, অন্য বর্ণনায় আছে যে আমার হাউজে কাউসার পর্যন্ত আসা পর্যন্ত বিচ্ছিন্নতা ঘটবে না, হাউজে কাউসার পর্যন্ত তার সিলসিলা জারি থাকবে। অর্থাৎ কেমন পাওয়া পর্যন্ত এই দলটি ছোট্ট আকারে এর একটা এই দলটি থাকবে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা কোনো নিন্দুকের নিন্দা কোনো দলের কোনো ক্ষতিকারক প্রচেষ্টা এবং তাদেরকে দমন করা তাদেরকে বিরত রাখতে পারবেন।
তাহলে আমরা বুঝতে পারলাম যে ওই দলটি কেমন পর্যন্ত থাকবে। এবার আমাদের ওই হাদিসে আমরা দেখলাম যে আল্লাহ রাসূলের মতাদর্শে সেই দিনের মতো যারা হুবহু আজকে কেমন পর্যন্ত একটি দল থাকবে এবং এরাই হবে জান্নাতি দল। আর এখান থেকে একে বলা হয় তায়েফা মনসুরা, মুক্তি বা কি সাহায্যপ্রাপ্ত দল, কারণ এদেরকে আল্লাহ সহায়তা করবে, এদেরকে কেউ প্রতিহত করতে পারবে না, এদেরকে কেউ ধ্বংস করে নিতে পারবে না। এরা তাদের নিজস্ব গতিতে কচ্ছপের গতি হলেও তারা গতি ঠিক রাখবে, কেমন পর্যন্ত এর বিচ্ছিন্ন ঘটবে না, এর সিলসিলা জারি থাকবে। এবার আমরা আসি তাহলে এখান থেকে আমরা এবার বুঝতে পারলাম যে এমন একটি দল সর্বসময় কেমন পর্যন্ত থাকবে এবং তারাই হবে আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল, এরাই হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। সংক্ষিপ্ত আমরা আসি যে সেই দল তার আকায়েদ বিশ্বাস আমল আখলাক কি, কেমনে বুঝবো আমরা। আপনাদের কাছে আমি এবার কিছু তাদের পরিচয় দিতে চাই। পরিচয় দিতে গিয়ে প্রথম কথাই বলবো এই দলটির মূল নীতি কথা হচ্ছে যে তার ইহতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ সহীহা, কোরআন এবং সুন্নাহ হাদিসের সঙ্গে তাদের আঁকড়ে ধরন ধারণ করা, এটাই হল তাদের প্রথম গুণ। আল্লাহ রাসূল যেই দিনে হাদিসটি বলতেছিলেন সেই দিন কোরআন হাদিস ছাড়া আর কোনো ই ছিল, কিতাব ছিল, আল্লাহ রাসূল যেই মতাদর্শ তিনি সেদিন পেশ করেছে তখন কি কোনো দল ছিল, অন্য কোনো দল ছিল, ইসলামের নামে কোনো দল ছিল সেই দিন? কোনো দল ছিল না, কোরআন হাদিস ছাড়া কোনো অন্য কোনো কিতাব ছিল না। তাহলে এই দলটির পরিচয় হচ্ছে যে সেই দিন যেহেতু সেই দিন কি কোরআন হাদিস ছাড়া অন্য কথা কিছুই বুঝতেন না। যেই দলটি এখন পর্যন্ত বা কেমন পর্যন্ত কোরআন এবং হাদিসকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে সেই দলটি হচ্ছে ফেরকাতুন নাজি, সেটা যেই নামে হতে পারে। নাম নিয়ে কিছু কথা আছে, আমি পরে শেষে আপনাদের হয়তো বলার চেষ্টা করবো, কারণ প্রথমেই বললে আপনারা হয়তো নাম নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আমি বলবো নামটা যদি খুব ভালো হয় হিজবুল্লাহ, আল্লাহর দল, হিজবুল জান্নাত, জান্নাতের দল, নাম নিয়ে কোনো কাজ হবে। এই জন্য আল্লাহ রাসূল এখানে খেয়াল করেন কোনো নাম বলেনি, নাম বলেছেন কোনো নাম বলেনি, বরং তাদের একটা গুণ বর্ণনা করে দিয়েছেন, তাদের একটা এমন কথা এমন জানে মানে একটা শব্দ ব্যবহার করেছেন যেখানে আমরা ওই হাদিসটিকে নিয়ে গবেষণা করলে আমরা পেয়ে যাব। সেই দিন কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলের ছাড়া কোনো কিছুই ছিল না। এই জন্য বিদায় হাজি সাহাবায়ে কিরাম যখন আল্লাহ রাসূলের কাছে আপিল করেছেন, হে রাসূলুল্লাহ, আপনারা বর্তমানে আমরা কি করব, কোথায় আমরা হাত পাব, কিভাবে আমরা হেদায়েত পাব, আল্লাহ রাসূল বলেছিলেন তাযফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ মুআতামারকে সহিহ হাদিস, তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন আর হাদিস। যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে একে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, স্পষ্ট কথা। তাহলে এই দলটি সর্বসময়ে সেটা যতই বিপদে হোক আর সুখী হোক তারা কোরআন হাদিস ছাড়া অন্য কিছুকে তারা মানতে লাগে। সংক্ষিপ্ত দুই নম্বরে এদের পরিচয় হচ্ছে আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ ইনদা তানাযু, যদি ঝগড়া বেড়ে যায় কোনো মাসলা মাসায় নিয়ে, বুঝির কম বেশ যদি হয়ে যায়, কেউ বলে যায় কেউ বলে না যায়, কেউ বলে এটা কেউ বলে ওটা, তো এই দলটির পরিচয় হচ্ছে সে একক ব্যক্তি হতে পারে বা যৌথ হতে পারে, তা বলে না যে ঠিক আছে
ঝগড়া যখন হলো আমি হুজুরের কাছে যাই, তুমি হুজুরের কাছে যাও না। কি বলে, আগেও হতো কোরআন কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ হলো, বুঝতে পেরেছেন? যেই কোনো মীমাংসার জন্য, যেই কোনো বিবাদ, যেই কোনো ঝগড়ার মীমাংসার জন্য তারা ফিরে যায় কোরআন এবং হাদিসের দিকে, কোনো মাঝহাবের দিকে, কোনো ব্যক্তির মতের দিকে, কোনো বুজুর্গানের দিনের দিকে ফিরে যায় না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বিষয়ে যদি ঝগড়া বেঁধে যাও, সেই যতই ছোট সাই নাকে রাখ, অনির্দিষ্ট জিনিস যতই ছোট হলো যতই বড়, ইসমুল কবির ওয়াল কাতির, কলিল ওয়াল কাতির, কবির ওয়াল সগীর ওয়াল কলিল ওয়াল কাতির, ছোটকে তো বুঝাই, বড়কে বুঝাই, অল্পকে বুঝাই, বেশিকে বুঝাই, যেই কোনো বিষয়ে বলে অনেক সময় বলে এটা ছোট ব্যাপার, বলি না আমরা সময় এটা বাদ দাও না, যারা তাদের জীবনের ছোট যতই ছোট আর বড় সর্ব বিষয়ের মীমাংসার জন্য কিতাবুল্লাহ সুন্নাত রাসূলের দিকে ফিরে যায়, বিবাদ বান্ধে বলে আসো কোরআন আর হাদিস নিয়ে আসো, বলে না আমি আমারটা তুমি তোমারটা, বলে না তুমি তোমার হুজুরকে জিজ্ঞেস করো আমি আমারটা গেলাম, আমার হুজুর আমাকে বুঝাবে না আপনার হুজুর আপনাকে বুঝাবে, একমত হবে তাহলে দুই দল হলো না, দল হওয়া যাবে না, মত পার্থক্য থাকতে পারে কিন্তু দল বানা যাবে না, প্রথম করে আবার আপনাদেরকে স্মরণ করে দিই। তাহলে এই আয়াতটা আমি সম্পূর্ণ ব্যাখ্যা যাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই যদি সত্যি, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আখেরাতকে বিশ্বাস করো, তাহলে পরিচিত যে মুমিন এবং আখেরাতকে বিশ্বাস করে তারা এই কিতাবুল্লাহ এবং সুন্নাতের দিকে ফিরে যায় সর্ব বিবাদে, সর্ব ঝগড়ার মীমাংসার জন্য, বুঝতে পেরেছেন? তাহলে এই দলটির দ্বিতীয় যেটা গুণাবলী গুণ হল সেটা সর্বসময় সর্ব ব্যাপারে কিতাবুল্লাহ এবং সুন্নাতের দিকে ফিরে যায়। তিন নম্বর গুণ হল এই দলটির যে কোরআন এবং হাদিসের প্রতিটি বিষয়কে নির্দ্বিধায় কোন এতরাজ ছাড়া, কোন ওজোর ছাড়া তারা আনন্দে গ্রহণ করে নাই। আল্লাহ বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসা 65 নম্বর আয়াত। তারা মুমিন হতে পারে না আল্লাহর কসম, যখন পর্যন্ত তুমি নবীকে সর্ব ব্যাপারের বিচারক না মেনে তারা পারে, এবং তারপরে তাদের মনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ঢোকে না। অবশ্যই আমি নিয়তের ব্যাপারটা আপনাদেরকে বলি, নিয়তের বিষয়টা নিয়ে যেখানে যায় সেখানেই প্রশ্ন, যেখানে যায় সেখানেই প্রশ্ন, এত স্পষ্ট করে বলে দেওয়ার পরেও বলে না বুঝলাম না, আমি মানবো না, আমাদের দেশে হুজুরবাকে বুঝে না, তাহলে কি রাসূলের কথা মেনে নেওয়া হলো? যারা এই ধরনের যুক্তি খাড়া করে, খোড়া যুক্তি, দেশের সচরিত চলাচরিত চলা মানে প্রচলিত নিয়ম কানুনের অজুহাত দেখায়, অধিক্ষেপ কি দেখায়, বাড়ি দেখায়, সংখ্যা দেখায়, যেটা তাদেরকে বুঝে আসে, বুঝতে হবে এই দলের না, ওই দল এখনো হতে পারে নাই। তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তায় বিনা এতরাজে বিনা দ্বন্দ্বে বিনা ঝগড়ায় যখনই শুনে আল্লাহ রাসূল বলেছেন তখনই সেটাকে গ্রহণ করে নাই, এটা হলো তাদের তিন নম্বর গুণ। চার নম্বর গুণটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, কোরআন এবং হাদিসকে তারা ওইভাবে বুঝে যেভাবে সালফে সালেহীনরা বুঝেছিলেন, কোরআন হাদিসের ব্যাখ্যা ওইভাবে দান প্রদান করেন যেইভাবে সাহাবায়ে কেরাম বুঝেছিলেন। আজকে পৃথিবীতে বহু তাফসীর রয়েছে, বহু হাদিসের ব্যাখ্যা রয়েছে, সারা রয়েছে, যেটা আপন আপন মতের উপরে, আমি একটা বুঝলাম, একটা দল খাড়া করলাম, আমি একটা তাফসীর লিখলাম নতুন করে, সালফে সালেহীন তাফসীর বুঝিলে একটা নাই ছেড়ে দিয়ে গেছেন আমাদের জন্য, কি ছেড়ে গেছেন নাকি? আমি মনে করি 300 হিজরির মধ্যে বা 600-700 হিজরির মধ্যে যত কিতাব লেখা হয়েছে যথেষ্ট আল্লাহ করে তাফসীর এবং হাদিসে, বাকি শুধু এগুলিকে ছানবিন ছোট করা, বড় করা, দেখা আর ওইটাকে সাজানো গোছানো, পরবর্তীদের জন্যে পূর্ববর্তীরা কিছু ছুঁয়ে যান নাই। আমি কিন্তু নতুন একটা ভাবনা চিন্তা করে দল তৈরি করলাম, আমি তফসির লিখলাম, আমি আপনার মানহার তৈরি করলাম, আমি আমার সিলেবাস তৈরি করলাম, আমার সব বিষয়ে আমার নিজস্ব সব থিওরি খাড়ো করলাম, এটা করে না তারা। এই জন্য দেখবেন ওই সাহাবা থেকে কেমন পর্যন্ত এই দল যতটা তাদের বই লেখা তার আল্লাহ তাআলা রাসূল, দুনিয়ার কোনো যুক্তি খাড়া করবে না, নিজস্ব কোনো মত প্রকাশ করবে না, বলবে আল্লাহ রাসূল কি বলেছে, তাহলে বুঝতে হবে যে আজকের মুসলিম জাতি বিভিন্ন দলের মূল কারণ হচ্ছে কোরআন হাদিসকে আপন আপন চিন্তাধারায় বুঝানো, বোঝায় এবং লিখায় মানুষের কাছে প্রচার করা। আল্লাহ রাসূল কি বলেছেন, সাহাবায়ে কিরাম কিভাবে বুঝেছেন, ইমামরা কিভাবে বুঝেছেন, এটা আমরা আজকে মানুষের কাছে উপস্থাপন করি না। আমি কি বুঝলাম, বুঝতে পেরেছেন? তাহলে এই ফোকাতুন নাজিয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাহলে যে কোরআন হাদিসকে তারা বোঝার চেষ্টা করে যেইভাবে সাহাবায়ে কিরাম তাবেয়িনরা ইমামরা বুঝেছেন ওইভাবে, নিজস্ব মত দিয়ে বোঝার চেষ্টা করে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উম্মতের পূর্ববর্তী যারা যেভাবে কল্যাণকারী হয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে, ঠিক ওইভাবে পরবর্তীরা যদি না বোঝার চেষ্টা করে তাহলে কল্যাণকামী হবে না, তারা পথভ্রষ্ট হবে। এই জন্য আজকে আমি মনে করি ফেরকাতুন নাজিয়া থেকে পরিচিত হয়ে যাওয়া, বাহাত্তর দলের বিকুলে একত্র হয়ে যাওয়া, এটা একটা বিরাট গোল, বিরাট একটা দিক যে কোরআন হাদিসকে আপন মেজাজে আপন চিন্তাধারায় বুঝা এবং সেইভাবে পেশ কর। আজ পর্যন্ত বিভিন্ন দল হচ্ছে, উপদল হচ্ছে, ইসলামের নামে আপন আপন ভাবে তফসিল লেখা হচ্ছে, বই লেখা হচ্ছে, পুস্তক লেখা হচ্ছে। তাহলে বুঝতে হবে যে এই দলটির মৌলিক একটা পাই গুণ হচ্ছে যারা কোরআন হাদিসকে নিজস্ব বুঝে বুঝার চেষ্টা করে না, বরং সাহাবায়ে কিরাম তাবেয়িন সালাফে সালেহীনরা যেভাবে বুঝেছেন ঠিক ওইভাবেই বুঝে। এই জন্য আপনাদের আগামী বলেছিলাম যে বর্তমান মুসলমানরা তিনটা জিনিস অত্যন্ত প্রয়োজন, এই তিনটা জিনিস করেই যথেষ্ট, এবং যে কোনো দল মত এই তিনটা জিনিসেই কাজ করা দরকার। একটা হলো কি কাবে ইমান আলা উসুলিত তাওহীদ, তাওহীদের ভিত্তিতে ইমানের পুনর্জাগরণ, ইমান রয়েছে দুর্বল হয়ে গেছে, ইমান আছে তাওহীদের ভিত্তিতে না শিরকের উপর দাঁড়িয়ে আছে, ওই ইমানের কোনো কাজ হবে না। সংক্ষেপে বুঝেন, দুই নম্বরে হল তালিম কিতাব ও সুন্নাহ আলা ফাহমি সালাফি সালেহ, কোরআন এবং হাদিসের শিক্ষা সালাফে সালেহীনরা ওই ফেরকাতুন নাজিয়া যারা যেভাবে বুঝেছিলেন, ঠিক কিনা, মুসলমান আলেম ওয়া ফারি সাহাবায়ে কিরাম যেভাবে বুঝেছিলেন ঠিক হুবহু, যারা ওই বুঝে যারা মানুষের কাছে শিক্ষা দান করা, নিজস্ব বুঝে না। আর তিন নম্বর, ইমান মজবুত হয়েছে তাওহীদের উপরে, শিখেছেন সঠিক, এবার আমল করেন, বকবক করলে হবে না, কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? আজকাল কিন্তু আমরা মাশাআল্লাহ কতটাই বড়, যাকেই দিবেন বড় বড় বক্তব্য ছেড়ে দিই, কিন্তু আমলের ব্যাপারে অত্যন্ত পিছনে। বন্ধুগণ, চার পাঁচ নম্বরে বা আপনারা হিসাব করে নিন, পাঁচ নম্বরে যেটা হলো যে এরা এই দলটা বা এই মতদর্শী যারা হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে কোনো কথাকে প্রাধান্য দিবেন না। আজকাল কি হয়েছে জানেন, বড় আফসোস, আমার নেতা যে আমি যাকে মুরব্বী মনে করি, আমি যেই দলের লোক সেই দলের যিনি প্রধান তার কথাকে ঠিক রাখার জন্যে আল্লাহ আল্লাহ রসুলের কথার অপব্যাখ্যা করি, ঠিক কিনা? এবং এই জন্য আজকে অনেক আরো দল হয়েছে, কি করতে হবে বলেন তো, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে ঠিক রাখার জন্য আমি যেটা বুঝেছি বা আমার নেতা যেটা বুঝেছেন বা যেটা আমাকে বলা হচ্ছে সেটাকে মিলিয়ে দেখবো, মিলে যদি হয় গ্রহণ করবো, না হলে যেটা ইমামদের কথা ছিল, ইমাম হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ লাম্বা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জামিয়ান, যদি আমাদের কথা কোরআন হাদিসের বিপরীত হয় দেওয়ারে ছুঁড়ে মারো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন প্রতিটি মানুষ যার কথা গ্রহণ করা যায় নাও করা যায়, ইল্লা সাহিব হাদাল কাবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়ি কোথায় ছিল, মদিনায়, মদিনার তিনি ইমাম, বলছে এই যে কবর শুয়ে আছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকেরই কথা গ্রহণ করা যেতে পারে, প্রত্যাখ্যানও করা যেতে পারে, ইল্লা সাহিব হাদাল কাবর, একমাত্র রসুলের কথা প্রত্যাখ্যানের কোন উপায় নেই। তাহলে যারা সর্বকালে কোরআন এবং হাদিসকে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে সবার কথার উপরে প্রাধান্য দান করেন, তাই হচ্ছে ওই ফেরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, এক দেরি করে বাহাত্তরে যে কোনো একটা হতে পারে কোনো সময়। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ আল্লাহ রাসূলের কথার সামনে তোমরা কোনো কথা পেশ করতে পারবে না। রাসূল এখন বেঁচে নেই, আছেন, রাসূলের বাণী আমাদের কাছে উপস্থিত রয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের বাণীর সামনে অন্য কারোর বাণীকে প্রাধান্য দেওয়া এটা ফেরকাতুন নাজিয়ার গুণাবলীর মধ্যে কার নয়। তাহলে বুঝতে হবে যে যারা সর্বসময় সর্বযুগে সর্বস্থানে একক ব্যক্তি হন, যত দুর্বল হন আর যতই সবল হন, সর্বসময়ে যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে অন্য কারোর কথাকে প্রাধান্য দিতে পারেন না, তিনি যেই কেউ হোক না কেন। বলা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, বলে আমার হুজুর বুঝেন নাই, এরা কি চেষ্টা তো না দেওয়ার লোক হবে, চিন্তা করেন আপনারা। এরপরে যেটা আছে, এই জন্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের একটা উক্তি আপনাদের কাছে উল্লেখ করতে চাই। আমার ভয় হয় যে তোমরা হালাক হয়ে যাবে। কে বলছেন? সাহাবীদের যুগে। এখন না, মানুষের নেচার হলো যে বড়দের উক্তি পেশ করা, তখনই এটা প্রমাণ দেখে। আব্দুল্লাহ আব্বাস সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ভয় হয় যে তোমরা হালাক হয়ে যাবে। আকুল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতাকু ওয়াহুম ইয়াকুলুনা ক্বাল আবুবকর ও উমর। ইমাম আহমদ বিন হাম্বাল সহিহ সনদে এটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ আব্বাস বলতে আমার ভয় হয় যে তোমরা হালাক হয়ে যাবে। তারা হালাক হয়ে যাবে কারণ যাদেরকে আমি বলি যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আর তারা বলে আবু বকর বলেছেন, উমর বলেছেন। আল্লাহ, এখন না এটা সেই যুগেই মানুষ ছিল যারা বলতে তুমি কি বলো, কোন আয়াত কি হাদিস বুঝাচ্ছে এটা আমার বুঝতে পারবো না, আবু বকর নামটা বলেছেন, উমর নামটা বলেছেন। সেই যুগে মানুষের নেতা এটা, কিন্তু এটাই কি ঠিক না? মানুষ বলবে সেজন্য এটা ঠিক হবে, মানুষের নেতা মানুষের তাদের সেটা বলবে সেজন্য সেটা ঠিক হতে পারে না। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলের বাণীর উপরে অন্য কারোর বাণীকে প্রাধান্য যারা দেয় না, তারা এটা কাতন না যে সে এক ব্যক্তি হলেও সে আপনি দল খোঁজ করবেন কোথায় বড় দলটা ওটাই মনে না, আপনি একক যদি ওই সিলেবাস নিয়ে আপনি নিজেই তৈরি করতে পারেন, আপনি সে দলে আপনি খোঁজ করবেন না যে বিরাট দলে মনে আমাকে যে অংশগ্রহণ করত। এরপরে যেটা হল যে সর্বসময়ে তারা দাওয়াত যখন প্রদান করে মানুষের কাছে, তখন তাওহীদের কথা সর্ব আগে পেশ করে। আজকাল বলা হয় আরে তাওহীদ যদি শুরু করা যায় তাহলে মানুষ একত্রিত হবে না, তখন এক একজন এক একজন বিশ্বাস করে, কেউ আচারিয়া, কেউ মোতাজেলা, কেউ শিয়া, কেউ একেটা, কেউ ওটা, বিভিন্ন মতভেদ, কেউ বলে কবরের সিদ্ধা করা যাবে, কেউ বলে চলবে না, কেউ বলে কোরআন পড়ে সব পৌঁছবে, কেউ পৌঁছবে না, এ ধরনের আকায়দের মাতারা যেগুলি এগুলি মাতারা নিয়ে বেঁচে তোলা আছে কাজে ওটা নিয়ে চলা যাবে না। কি করো, নাচ করো, ওটা করো, আজ করো, এটা করো, ওটা করো, আসো ভালো চরিত্র তৈরি করো না। এই দলটির কাজ হচ্ছে এরা সর্বসময় যখনই কোনো দাওয়া সবার কাছে পৌঁছায় সর্বপ্রথম কথা কোন লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বিশ্বাস করবেন না, গত দুই সপ্তাহ আগে কয়েকটি আমার একটা প্রোগ্রাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এবং শর্ত। আল্লাহর বান্দা একজন পেলাম না যিনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে। ইলাহা মানে হুকুমদাতা, রিজিক দাতা, সার্বভৌমত্বের মালিক ইত্যাদি, এগুলি অর্থ বলে। আমি বললাম এই জন্যে শিরক দুনিয়ায় বেশি করে ছেয়ে গেছে যারা ইলাহ অর্থ জানে না আজ পর্যন্ত। আর সাধারণ মানুষকে কি বলবেন, বড় বড় মুফাসসির যারা আমাদের তারা এই অর্থ করেছেন। ইলাহ অর্থ হুকুমদাতা হতে পারে না, ইলাহ অর্থ খালেক রাজেক হতে পারে না, এটা তাওহীদের উলুহিয়ার কথা। আর ইলাহ হচ্ছে তাওহীদের উলুহিয়া, যারা তাওহীদের উলুহিয়া আর উলুহিয়ার মধ্যে গদা খিচুড়ি মানুষকে বুঝিয়েছেন, তাদের কারণে মনে করি তাদের কারণে কারণের মধ্যে একটা কারণ শিরকের প্লাবন রইল। তারা আমরা বুঝতে পারলাম বন্ধুগণ যে তাওহীদের বাণীকে যারা সর্বপ্রথম সর্বস্তরে সর্বসময়ে স্থান কাল পাত্র বেড়ে না, অনেক সময় বলে এখন এটা চলে না, এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে, এখন আধুনিক যুগ, এখন এটা এখন ওটা না। আমি বলি আল্লাহ যে মানহা যে যেই সিলেবাসে দাওয়াতের কাজ নবীদের মাধ্যমে নিয়েছেন সেইভাবে আগাতে হবে। তাওহীদ প্রথম কথা মানুষের কাছে প্রচার করতে হবে। বাংলার জমে সবকরা যদি নামাজ পড়ে 30 জন তো তাওহীদ বুঝে 1 জন, যে তাওহীদ না বুঝে নামাজ পড়ে নামাজ নাও হতে পারে, মুশরিক হয়ে মরতে পারে। নামাজিয়াই গিয়ে কবরে সেজদা করে না, যারা নামাজ পড়ে তারাই কবরে গিয়ে নজর মানে না, তারাই ওর শরীর করে না, করে কি না, এরা কি মুমিন বলবেন, মুসলমান বলবেন? তাহলে এই জন্য বলব যে তাওহীদ সর্বসময়ে যারা সর্বসময়, এই জন্য বন্ধুগণ আপনারা তো খেয়াল করেছেন আমাদের ইসলামিক সেন্টারে যতগুলি বই এবং আমাদের যত আলোচনা সর্বসময়ে আমরা তাওহীদ সেট করার চেষ্টা করি, কারণ তাওহীদ যদি আল্লাহ রাসূল স্বয়ং মহান মহানবী আলমের মাধ্যমে মাদক পাওয়ার পরেও 12-13 বছর মক্কার লোককে বুঝাতে লাগে তা আমি সাইফুদ্দিন আপনি আব্দুল্লাহ অমুক আব্দুর রহমান কত বছর লাগতে পারে তার কোনো হত্যা নেই। এই জন্য ভিত্তি যদি তাওহীদ না হয় নামাজ কোনো কাজ নেই, ভিত্তি যদি শিরক হয় নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু হবে না, সব চুম্বান হয়ে যাবে, সব ভিড় হয়ে যাবে, এজন্য যে দলটি সর্বসময় তাওহীদকে এবং তাওহীদের প্রচারকে তাওহীদের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে তাই হচ্ছে এই দলটির একটা মত বা তাদের একটি সিফাত। এরপরে জানবে যে সর্বস্তরে সর্ব ব্যাপারে যারা সুন্নতে কি করে চিন্তা করে যারা আজকাল তো হয়েছে কি সাহাবা ইকরাম রেজাউল্লাহ আলাইহিম তারা কি সুন্নত আর নফলের মধ্যে পাথর করতেন? ফরজের মধ্যে আর নফলের মধ্যে রাসূলকে যা দেখেছেন তাই পরবর্তীতে কোনটা কোনটা ফরজ কোনটা সুন্নতকে নির্ধারণ করেছেন। তাহলে সাহাবা ইকরাম রেজাউল্লাহ আলাইহিম সেই দিনে কোনো পার্থক্য ছিল না, রাসূল যেভাবে করেছিলেন ওইভাবে, ঠিক কিনা? এই দেশেও আমি দেখেছি আল্লাহ আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সারা কখন পড়লো কেন পড়েন নাই মাসায়ে সকল মানুষের মতে সানা পড়া মুস্তাহাব, মুস্তাহাব না পড়লে অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী খোঁজ করে পাওয়া যাবে যিনি বলেছিলেন যেটা মুস্তাহাব না পড়লে চলবে? পার্থক্য করেছিলেন? কোন পার্থক্য করতেন না তারা। তাহলে সেখানে যদি পার্থক্য না হতো আজকে যারা পার্থক্য করে তাদের সেটা তো না যে দাবি করা আমাদের ব্যাপারে হুকুমের ব্যাপারে পার্থক্য করেন এটা মুস্তাহাব এটা সুন্নাহ এটা না পড়লে মাফ মুশকিল, কিন্তু আমলে এটা করবেন না, অনুমোদন করবেন না, ওটা ছেড়ে দিচ্ছেন, ওটা হলো মুস্তাহাব, আচ্ছা ওর অসুবিধা নেই না। যে দলটি যারা যে ব্যক্তি দল বলতে আপনার কিন্তু অনেক বলছেন যে ব্যক্তি বলবো আপনাদেরকে যেহেতু একজনও জামাত হতে পারে, যেই ব্যক্তি তার সর্ব আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নতকে জিন্দা করতে চায় সর্ব বিষয়ে সর্ব ব্যাপারে, তার পারিবার তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যত জীবন হতে পারে, তার আপনার অর্থনীতি থেকে সমাজনীতি রাজনীতি যত কিছু বিষয় হতে পারে, তার বুঝে যত তিনি বুঝেছেন যত ভাস্করণ পেয়েছেন সর্ব বিষয়ে যে বলে না এটা ছোট আর এটা বড় এটা আগে আর পিছিয়ে না পেয়েছেন বুঝেছেন আমল করতে হবে, এই দলে হলো এটা একটা কম। এজন্য মনে রাখতে হবে যে এই দলটার সংখ্যা অত্যন্ত কম হবে। আল্লাহ রাসূল বলছেন বালা ইসলাম ইসলাম ছোট্ট পরিধিতে গরিব মিসকিন কেউ চিন্ত না অপরিচিত খুব দুরবস্থা খুব শোচনীয় অবস্থায় চালু হয়ে শুরু হয়েছিল আবার ওইভাবেই ফিরে যাবে এবং এই অবস্থায় যারা টিকে থাকবে তাদের জন্য হচ্ছে কি শুভ সংবাদ। অন্য বলা নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ মান হুম ইয়া রাসুল আল্লাহ, আল্লাহ রাসুল বললেন অল্প সংখ্যক লোক যাদের অনুসরণ কর নেওয়ালা অত্যন্ত কম হবে, এদেরকে প্রত্যাখ্যান করা এদেরকে অনুসরণ না করার সংখ্যা অনেক বেশি হবে। খুব কম সংখ্যক ভালো মানুষ যাদের কথা মানুষ অল্প সংখ্যক মানুষ শুনবে আর বেশি সংখ্যক মানুষই তাদের কথা শুনবে না, এরাই হচ্ছে গোড়াবা। তাহলে গোড়াবা এদেরকে খুব বিরাট পরিচিতি হবে দুনিয়ার মধ্যে, এমন নাম হতে পারে অপরিচিত চিনে না কেউ জানে না কোথায় কে এবার এই ফেতাতুন না যে জানে না কেউ। আমরা অনেক সময় দেখি কে পরিচিত কে বড় কার বিবাহ পত্রিকা বেশি কার লিখা বেশি কার অর্ণশিয়া বেশি কার লোক বেশি কার বড় জামা এ হলো সম্মেলন হলো কার অধিক লোক একত্রিত হলো না গোড়া বা তারা। তাহলে মনে রাখতে হবে যারা সম্মতির সর্বস্তরে সর্ববিদিকে বিভাগে যারা জিন্দা করে সম্মতকে তারা এদের ডাকুন সাহাবায়ে কেরাম যেটাই দেখতেন সেটাই করতেন, ঠিক কিনা? ছোট বড় পার্থক্য করতেন না, আমার মহিমের পার্থক্য করতেন না, জরুরি আর গাড়ি জরুরি মোস্তাহাব আর ফরজের মধ্যে পার্থক্য করতেন না। কাজে যারা যে ব্যক্তি এইভাবে তার দিন তার দিনের ব্যাপারটাকে বুঝবেন তিনি ফেরকাতুন নাজিয়া ব্যক্তি। এরপর যেটা হচ্ছে যে তারা কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোনো ব্যক্তির কথা নিয়ে তারা তাসব করে না, না আমার ইমামের কথাই ঠিক না আমার হুজুরের কথাই ঠিক না অমুক আমার মতেই ঠিক না আল্লাহ আল্লাহ রাসূলের কথা নিয়ে শুধু তারা কি করে একগুঁয়েমি করে না এটা ঠিক আর উপরে কোনো চলে না, কিন্তু কোনো ব্যক্তির কথাকে কারণ আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল শুধুই মাসুম তিনি ভুলের ঊর্ধ্বে, ঠিক না? বাকি আবুবকর থেকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা যত হাকপন্থী ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কিনা? এই জন্য ইমামরা বলে গেছেন আমার ভুল হলে আমার কথা বাদ দিয়ে কোনো হাজ মানে এটাই ভুল হচ্ছে তারা নিজেদেরকে বিশ্বাস করতেন যে আমাদের ভুল হয় আর আমরা বিশ্বাস করি না ইমামরা ভুল করেন নাই, কি ঠিক কিনা? আরো দিলে তো আমাদের ঝগড়া বলি না আমার তাই ঠিক আমার ইমাম যা বলছেন তাই ঠিক, আমার মাঝহাব যা বলছেন তাই ঠিক, আমার দল যা বলে এটাই ঠিক, অন্যটা ঠিক না। আজকে কাদা ছোড়াছুড়ি মুসলমানদের ধ্বংস করেছে। বরং যে যেখানে আছেন সত্যকে জানেন আমল করার চেষ্টা করেন, নিজের তার উপরে একগ্রামী করে থাকার চেষ্টা করা ঠিক নয়। তাহলে এই ধরনের মহা ব্যক্তি গুণ হল যে যারা আল্লাহ রাসূলের কথা ছাড়া অন্য কোন কথা নিয়ে বাড়াবাড়ি তাড়া করার চেষ্টা করেন। বন্ধুগণ কথা বেড়ে যাবে ওদিকে দাদাই আপনাদেরকে বলব যে তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাটা আবার উল্লেখ করে দিই, প্রতিটি মানুষের কথা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য, গ্রহণ করা যেতে পারে নাও করা যেতে পারে, শুধু রাসুল ব্যতিরিক। তাহলে কেন আমি আমার ইমামের কথা নিয়ে ব্যস্ত হবো, কেন আমার আমার হুজুরের কথা নিয়ে ব্যস্ত হবো, কেন আমার নিঃস্ব তরিকা নিয়ে ব্যস্ত হবো না? তাহলে ফেতাতুন না দিয়ে ওই ব্যক্তি ওই লোকেরা যারা কোরআন হাদিসের নিয়ে শুধু একগ্রামি করে, অন্য কোন ব্যক্তির তিনি যতই বড় হন আর যতই ভালো হন আর যতই সঠিক পন্থী হন তার কথাকে নিয়ে যদি কোরআন হাদিসের সামনে আসে প্রত্যাখ্যান করে। এরপরে যেটা গুণ হল যে এই দলটি সবসময় হাতকে গ্রহণ করে, সেটা যেখানেই পাওয়া যাক, যেখানেই পাওয়া যাক, ছোট হোক আর বড় হোক, আমার দলের হোক আর না হোক। সেদিনকে আমার একটা ভাই বলছিলেন ব্লক, তিনি একটা কথা বলছিলেন যে আমাদের কিন্তু সবাই একটা একটা ব্লকের, আমরা কেউ এ ব্লক, কেউ বি, কে সি, কে ডি, সবাই ব্লকের কিনা, আজকে মুসলমান জাতি সবাই এক একটা ব্লকে রয়েছেন। আমি এ ব্লকের হুজুর বললে সব আলার আইন অর্লাস মাথা পেতে নেমে নেনি, কিন্তু বি ব্লকের যতই হাত বলুক না ওটা ঠিক না, এ অবস্থা হয়নি মুসলমানদের, বরং হাত তো গ্রহণ করা উচিত। তো এই দলটির গুণ হল আমার ব্লকের বললো না সি বলো না ডি বলো করে দেখেন যে কারা কালার আসলে আছে কিনা, বুঝতে পেরেছেন? তাহলে তারা ব্লক দেখে পার্থক্য করে না, যারা হাতের ভিত্তিতে পার্থক্য করে, হাতের ভিত্তিতে পার্থক্য করে, এটা হলো কারণ না যে একটা মহাগুণ। মাল হাত খাই সময় এমন হাতের শুনলে সবসময় ঘুরবে যেখানে হাত থাক। হতে পারে আপনার দেশে, আমার দেশে যে মনে করেন আহলে সুন্নাহ জামা বলে একটা দল আছে, এটা বলার উপযুক্ত এই জন্য মানে অত্যন্ত প্রয়োজন এই জন্য বলছি, নামটা খুব সুন্দর কিন্তু এরা এদের কিন্তু সবাই কাফের, ওরা ব্যতিরিকে সবাই কাফের। এই দলটা থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দলের মধ্যেও যদি একটা হক থাকে সেটা গ্রহণ করবো, ঠিক কিনা? কোনো কাফের মধ্যেও যদি হক থাকে সেটা আমরা গ্রহণ করবো। আর ইংলিশ থেকে যদি শিক্ষা নেওয়া যায় তাহলে আমার দুশ্মন থেকে আমি নিতে পারবো না কেন, সে তো আমার মুসলমান দায়িত্ব। মুসলমানদের যেটা আপনার বাইতুল মাল যেটা, এটা হেফাজত করার জন্য আপনি পাহাড় পাওয়ার জন্য রেখেছেন। প্রথম দিন শয়তান ধোকা দিয়ে চলে গেছে, সংক্ষিপ্ত বলছে আপনার আমাদের হারিসা শোনা আছে। দ্বিতীয় দিন ধরেছিল না করে আমি ছাড়বো না, মানুষের রূপ ধরেছে, বলে দেখ দেখেন আপনার আমি একটা এমন জিনিস শিখাই দিব যে এটা করলে আর আমি এখানে আসতে পারবো না। ওই কি বলে আপনি এখানে যখন থাকবেন ঘুমাতে যাবেন বাই করবেন তখন আরেকটা কুরসি পড়ে নেবেন, আমি আর এখানে আসতে পারবো না। আল্লাহ রাসূলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করলেন, বলে ওটা ইবলিস শয়তান, বলেন নাকি যে না ওটা নিয়ে না গ্রহণ করে না, বললেন তাহলে হাক যেখানেই থাক না কেন, আমার বোটেই হোক আর অন্য বোটেই হোক, আমার বুঝে নিন হোক আর না নিন হোক, যদি হাক হয় তাহলে গ্রহণ করতেই হবে। আমি বুঝে না বুঝি আমার দেশের হুজুর বুঝে না বুঝে, আমার কিতাবে আছে না আছে, আমার দলে আছে না আছে, আমার হুজুররা বুঝে না বুঝে, এটা নিয়ে কোনো কথা নেই। হাক যদি আপনাকে বিবেক দিয়েছেন মোহাম্মদুল্লাহ আলমিন, বিবেক দিয়ে বিবেচনা করা আর কি বুঝি, মাশাআল্লাহ দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝেন। পাঁচশো রিয়ালের চাকরির বাদ দিয়ে কেউ চারশো রিয়ালের চাকরি আসছেন নাকি, কোন পাগল আসছেন? তো দুনিয়ার তো আপনার বুঝেন, আর দিনের ব্যাপারে আমরা কি বলি, আমরা তো মূর্খ মানুষ, হুজুররা হুজুররা না, দিনের তো আরো বেশি করে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। এখানে আপনার সর্বপ্রকার ব্রেনকে, এখানে সর্বপ্রকার মাধ্যমকে এখানে আপনাকে খাটাতে হবে। বন্ধুগণ তাহলে বুঝতে হবে আপনাদেরকে, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, যে হাত যারা গ্রহণ করে এবং এর সঙ্গে ইমামদেরকে যারা শ্রদ্ধা করে, এখানে একটা কর্ম হয়তো হাত গ্রহণ করেন কিন্তু এর মানে এই না, আমরা কিন্তু মনে করে নিয়েছি যে আমি আমার ইমামের কথা গ্রহণ না করলে ওনাকে বা তাকে অসম্মান করা হলো না, বরং তাকে সম্মানিত করা হলো, তার ভূমিকা হলে তো আমি বিপদে যাবো, তারপর বাদেন হাত গ্রহণ করলে আমি সম্পত্তি যাবো এবং তিনি আমাকে গ্রহণ করবেন, কারণ তিনি ছিলেন হাতপন্থী, ঠিক কিনা? এবং তিনি এখতলাফের সময় আল্লাহ রাসূলের কথা ধরতে বলেছেন, তার কথাকে দলে শুনে ফেলতে বলেছেন, তাহলে কেন আমি? তাহলে এটা মনে রাখতে হবে, হাত গ্রহণ করার মানে এই না যে আমি আমি ইমাম শাফির কথা গ্রহণ করলাম না, ইমাম আহমদ রহমতুল্লাহর কথা গ্রহণ করলাম, এর মানে আমি ইমাম শাফিকে আর পছন্দ করব না। না, সর্বপ্রকার মুস্তাহিদদেরকে, সকল মুস্তাহিদদেরকে, সকল ইমামকে, সর্বজ্ঞানীদেরকে শ্রদ্ধা রেখে হাকের সঙ্গে যারা ঘুরে, আমি হারাদি মানুষ বুঝলাম যে মালিকি মাঝাবে এই কথাটা ঠিক করলাম, হয়তো আলোকে ঠিক আছে গ্রহণ করলাম, এর মানে কি আমি আবহানিকাকে ঘৃণা করলাম? না, উজবিল্লা, না, কখনই না। তাহলে ইমামদের মুস্তাহিদের সকলকে মাথায় রেখে শ্রদ্ধা করে যারা হককে গ্রহণ করে সর্বসময়ে সর্বযুগে, এরাই হচ্ছে এদের কাতুন না আজিয়ার দল। এরপর আমরা আছি যারা সর্বসময় আমর বিল মারুফ নাহির মুনকারের কাজ করে। যখন আপনি ভাববেন যে আমি কাতুন না আজিয়ার লোক, আপনার দায়িত্ব সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। বাধ্য আপনি ফেরকাতুন নাজিয়া, যেহেতু আপনি আপনার ইমান আপনার আমল আপনাকে বাধ্য করবে অন্যায় দিকে পরিণত করো, আর হাতের দিকে মানুষকে আহ্বান করো। আপনি শুধু হাতের দিকে আহ্বান করবেন আর অন্যায় কোন প্রতিকার করবেন না, বললে আমি ফেরকাতুন নাজিয়া, এটা ফেরকাতুন নাজিয়া ব্যক্তি হতে পারেন না। বুঝতে পেরেছেন? তাহলে যারা সব সময় অর্থাৎ কম্বিন কম্মা থেকে ধর নাই খাই মরুন আবিন মাও আইন মনকা কিন্তু খায়র উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফ তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তাহলে এটা মান রাআ মিনকুম মুনকারান মান রাআ মান যিকু না হুজুর সাহেব দেখা যায় কি মান মানে হুজুর যাদের আরবি জ্ঞান আছে মান মাউসুলা দিয়ে কেউ হতো মান রাআ দেখবে রাআ অন্তর দিয়ে দেখা হতে পারে চোখ দিয়ে দেখা হতে পারে। আমি এখানে বসে জানছি ওইখানে একটা কি হচ্ছে যাত্রা গান হচ্ছে, বলবো আমি তো দেখি নাই, আল্লাহ শুধু বলছেন দেখলে তারপরে, আমি এখানে ঘরে বসে দেখলাম না মসজিদে বসে আমি তো দেখলেই বাবা, না রা মানে চোখ দিয়ে দেখা হয়, অন্তর দিয়ে যেটা উপলব্ধি সেটা ঘোরা বলা হয়। আল্লাহ রসুলের ভাষা যদি আমরা ব্যাখ্যা করি প্রত্যেকটি শব্দের মধ্যে এত সুন্দর স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, এটা আজকে আমাদের বোঝার হবে আমরা বুঝি না। মুনকারান নাকে রাগু যা বারবার বলছি না থেকে ছোট যতই ছোট হোক যতই আর ছোটখাটো বাদ দেন ছেড়ে ফেলে করতেছে বাদ দেন না, যতই ছোট হোক আর যতই বড় হোক আকারে যতই কম হোক আর বেশি হোক যে কেউ দেখবে যখনই দেখবে ফলে ওই ইয়ে হওয়া লাগে হাত দিয়ে পর্যন্ত করেন পারেন না, তবে লিসান মুখ দিয়ে বলেন পারেন না, তবে তাদের অন্তর দিয়ে ঘৃণা করেন। যদি আপনার অন্তর ঘৃণা না করে তাহলে বুঝতে হবে ইমান অন্তর থেকে চলে গেছে, ইমান নাই। মুসলিমের এটাই মুসলিম শরীফের হাদিস, আবু সাইদ খুরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, অন্য বর্ণনা আছে ওয়ালাইসা ওয়ালা মিন যালিকা খারদুল মিন ঈমান, যদি অন্তরে ঘৃণা না করতে পারে বুঝে রাখবে এর পিছনে কোন সরষে পরিমাণ ঈমান নাই, অর্থাৎ বেঈমান সে। আল্লাহ আজকে অন্যায় দেখি তারপর আমরা প্রতিরোধ করি না, মন নিয়ম ঘৃণা করি না, তাহলে আমাদের ঈমান কত দুর্বল, এটা আজকে আমাদের ভাবার প্রয়োজন রয়েছে। এরপরে যেটা গুণ হচ্ছে এদের, এই দলের যে সর্বশ্রেণীর সর্বপ্রকার মানুষকে বাদ করে, আমি আমার এ বলকের লোককে শুধু ডাকবো তা না, এ ডাকবো বি সি যেখানে যখন পাবো। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কিরাম কি ভাগ করতেন নাকি? ওই হাদিসে আপনার সব মিলাত হবে, এগুলি তো ওইখান থেকে সবই করা হয়েছে না, সাহাবায়ে কিরামের যুগে দাওয়াত এখন ভাগ ছিল যেটা ডাউ বকরের গ্রুপ, তাহলে যারা সর্বসময়ে সর্বস্তরে সর্বশ্রেণীর সর্বপ্রকার মানুষকে দিনের পথে আহ্বান করে, যাদের দাওয়াত সামেলা সামিল পরিপূর্ণ দাওয়াত, দিনের সম্পূর্ণ পরিপূর্ণ যারা দাওয়াত করে, একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সমাজনীতি আপনার আপনার কি বলে যত নীতি আর দিক দিক অভিবাদ হতে পারে সর্বদিকের দিকে পুরো মানুষকে আহ্বান করে। তবে একটা ধারা রয়েছে, প্রথমে নামাজ বলবেন তা না, আগে প্রথমে তাওহীদ, এর আগে বলেছি, আর ধীরে ধীরে সব মানুষের কাছে উপস্থাপন করবে, একটা সাইড নিয়ে শুধু ঘুরবে না, সর্বদিকে দিনের যেরকম দুই দিক থেকে পরিপূর্ণ, কি সর্বদিনের পরিপূর্ণ দাওয়াত, আর একটা হলো পরিপূর্ণ সবার কাছে দাওয়াত। আমি শুধু আমার লোকের কাছে যাব, আমার কিছু বলবো না, জানি যে উনি আমার লোকের না, তো বলবো আসেন, আমি জানি উনি আমাকে পছন্দ না, তবু তার কাছে আমি যাবো। তাহলে বুঝতে হবে এই দলটির দাওয়াত একটি কোন দাওয়াতের ব্যাপারে সর্বশ্রেণীর মানুষের কাছে দাওয়াত পৌঁছায় এবং দিনের পরিপূর্ণ মানুষের কাছে দাওয়াত পৌঁছায়। তবে একসঙ্গে তার হবে না, ঠিক না, ধীরে ধীরে তার নিয়ম পদ্ধতিতে আগাতে হবে। এরপরে হল এই দলের ছোট্ট আপনি বলবো একটা যেটা হলো যে তারা বিশেষ করে তারা সর্বপ্রকার বেদাত থেকে মানুষকে হুঁশিয়ারি করে দেয়। বেদাতের কথা বললে তো আজকাল আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই সৌদি আরব আমাদের ব্যাপারে বলে অভাবই হয়ে গেছে বেটারা, খালি বেদাত আর বেদাত। আমি অবশ্য ব্যক্তিগতভাবে বেদাত কথাটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি, কারণ এর মাধ্যমে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, গ্রহণ করতে চাই না, ওটা একটা হিকমত। কিন্তু যে বেদাত আমার এবং সুন্নতকে তোমরা মজবুত করে আগিয়ে ধরবে, সর্বপ্রকার বেদা থেকে তোমরা বিরত থাকবে, কারণ সর্বপ্রকার বেদা পর্বস্ত আর পর্বস্ত নিয়ে যায় তো মানুষকে জাহান্নামের দিকে। তো যে দলটি সর্বসময় বলে না, অনেক সময় অনেক ভাইরা আছে বলে এটাও যায় ওটাও যায়, মিলাদ করা করলে খুব একটা অসুবিধা নেই, দাওয়া দিতে গেছেন, কারণ যদি বলে যে না বেদা গ্রহণ করবে না, এটা হিকমত নয়, এটা হিকমত নয় যে কোনো ব্যক্তি বেদাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, শিখে ওপরেই প্রতিষ্ঠিত থাকবে আর তাকে বলে নামাজ পড়ো না, এটা হিকমত বলে না, বলেন তার মধ্যে শিখ তাহলে তোমার মধ্যে শিখ রয়েছে, আগে শিখ এবং বেদাত এটা উঠি আগে বুঝান তারপরে নামাজের দেওয়া, কিছুর উপরে নামাজ পড়তে বলবেন আপনি বলে এটা বললে তো না, এখানে কোনো হিকমত নেন, তাওহীদের সঙ্গে যেটা ব্যাপার সরাসরি শিখে এবং বেদাতের সঙ্গে কোনো এখানে হিকমত নেন, আর তাকে বুঝিয়ে তবে আপনি কৌশলে আসতে বোঝাতে হবে। আপনি বলবেন এটাও যাই ওটাই যাই, এরকম অনেকেই দাওয়াতের ব্যাপারে কৌশল অবলম্বন করে, আমি বলবো এটাকে কৌশল বলে না, বলেন এটা দিনকে ধ্বংস করে দেওয়া যাবে। এজন্য যারা সর্বসময় বেদার এবং শিরকের বিরুদ্ধে সোচ্চার, সর্বসময়ে সর্বযুগে লিখনের মাধ্যমে কলমের মাধ্যমে যে কোনো মাধ্যমে যারা বেদাতের বিরুদ্ধে সর্বসময় জ্বলন্ত কণ্ঠে যারা উচ্চারণ করে মানুষের কাছে পৌঁছে যায়, এরা হল ওই দলের এক। এরপরে যেটা আছে এই পর্যায়ে সর্বপ্রকার বেদাত এবং সর্বপ্রকার মনকারে যেহেতু তারা কি করে বাধা করে, এজন্য বিশেষ করে সরকারি পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে বিধানের পর্যায়ে হুকুমের ব্যাপারেও যারা সচ্চার মারওয়ানে হাকুম বিমানজাল্লাহ তার উল্লেখ হমুল কাত রাষ্ট্র পর্যায়ে কোরআন এবং হাদিসের বিধান হতে হবে, এই বাড়ি যাওয়া সচ্চার নেই মানুষের কাছে পৌঁছায়। এরপরে যেটা হলো শেষ করছি আমি, যে যারা জেহাদের দিকে মানুষকে আহ্বান করে, জেহাদ অর্থ দিয়ে হতে পারে, কলম দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, জীবন দিয়ে হতে পারে, জেহাদ ফরজে আইন হতে পারে, কেপায় হতে পারে, অবস্থা বুঝে যারা মানুষকে জেহাদের দিকে আহ্বান করে। বন্ধুগণ আজকে জেহাদ ছেড়ে দেওয়ার কারণেই আজকে মুসলিম জাতির যত লাঞ্ছনা লাঞ্ছনা আর যত আজকে বড়দরিত আর বড়মথিত এবং তাদের আজকে দুরবস্থা, আজকে জেহাদ আমরা ভুলে গিয়েছি, জেহাদ আমরা সরকারের সঙ্গে করতে পারি না, নিজের নাচের সঙ্গে করতে পারি না, মুসলমান ফাসেক ফাজেরকে আমরা জেহাদ করতে পারি না, অনেকে আবার আমরা মুসলিমদের সঙ্গে জেহাদ করার বড় বড় বলি ছাড়ে না, নিজে জেহাদ করতে আর করে, তবে এর মানে এই না যে মুসলিমদের সঙ্গে জেহাদের ডাক আসলে আপনি বলবেন না আমি যখন সরকারের সঙ্গে জেহাদ করতে পারছি না ওখানে যাবো না, কিন্তু পর্যায়ে আপনাকে আসতে হবে, জেহাদ চার প্রকার, নাফসের সঙ্গে জেহাদ করা, ইবলিসের সঙ্গে শয়তানের সঙ্গে জেহাদ করা, মুসলমান ফাসেক ফাজের অনেকে নামাজ পড়া, অনেকে অনেক কিছু করা, তাদের সঙ্গে জেহাদ করা, কোশিশ করা, তারপরে আপনাকে ফিল্ডে গিয়ে কাফের সঙ্গে জাহাজ করা। তবে এই না যে ওইটা ডাক আসার পরে বলবেন যে না আমি এখন প্রস্তুত নই, না বন্ধুগণ, তো যারা সর্বসময় এই জাহাজে ডাক আসলে যারা জাহাজে ঝাঁপিয়ে পড়ে তারাও হচ্ছে এদের কাছে মাঝার একটি গুণ। যার সময় চলছে না আমি সংক্ষিপ্ত আরেকটা বলব, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র 23টি বছরের বাস্তব যে রূপ এটা যারা নিজেদেরকে লুকিং গ্লাস মনে করে আয়না, তার জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23টি বছরে জিন্দেগি কত হাসানা এটাকে সামনে রেখে এটাকে মনে করে আয়না, আর নিজের ভুল ত্রুটি দোষ ত্রুটি এটা দিয়ে যে মাপার চেষ্টা করে, অন্য কিছু না, অন্য কোন আয়না না। বুঝতে পেরেছেন? যা নিজেদের দোষ ত্রুটি ভালো মন্দকে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে সামনে রেখে দেখার চেষ্টা করে, অন্য কোন রঙের অন্য কোন বড় আয়না অন্য কোন ঢোকায় তারা ভরার চেষ্টা করে না, অন্য কোনো আয়না দিয়ে না। যাই হোক, সংক্ষিপ্ত ভাবে আমরা আরো কিছু আলোচনা ছিল, আমরা অধিকার আগ্রসর না হয়ে বিশেষ করে সবচেয়ে বড় একটা লাস্ট যেটা আমার পয়েন্ট ছিল, যে যারা কাউকে ফাস এবং ফাসে এবং কাফের সহজেই বলে না, ফরক করেও ফাসেবু ফাজেরও খারাপ ও মন্দ এটা ওটা অনেক কিছু, ও তো মিস্টার বাবু, ও তো অমুক বাবু, তুমুক বাবু, তার এটা ছিল না ওটা ছিল না, ও কাফের। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যার নামে ওয়াহাবি বলা হয়, যিনি এই মধ্যে এই সৌদি আরবের বুকে শিরক ও বিদআতকে উৎখাত করার জন্য তার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, জিহাদ করেছিলেন। হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে আমরা বলব তিনি তার নাজের একজন মানুষ, তাকে ভারত মহাদেশের বিদআতীরা একই কণ্ঠে কাফের করতে আজ পর্যন্ত দিয়ে রেখেছে। বুঝতে পারছেন? এই ধরনের যারা বিভিন্ন সময়, তো যারা যেই দলটি বা যারা সহজেই কাউকে কাফের ফাসেক বলা বলি করার চেষ্টা করে না, কাফের ফাসেকের মশালাটা ইনশাল্লাহ কোন সময় হয়তো ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে, কাকে কাফের বলা যাবে, ফাসেক বলা যাবে, কিভাবে বলা যাবে, কোন পর্যায়ে বলা যাবে, এটা বিরাট একটা একটা আমাদের আকীদা আমাদের ধারণা থাকা উচিত। যাই হোক বন্ধু, এবার আপনাদেরকে বলবো তৃতীয় যেটা পয়েন্ট, তাহলে যদি আপনি এখন ভাবেন যে আপনি ওই দলের একজন, আপনি চেষ্টা করে বা আপনি নিজেকে বিবেচনা করে পাচ্ছেন যে আপনি একজন, আপনার তাহলে করণীয় কি? প্রথম কাজই হচ্ছে আপনার নিজের দিন কোরআন হাদিসের আলোকে আপনার দিনের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করা। এক দুই নম্বরে হল যে এই ধরনের যারা অন্য কেউ কি আপনি ভাবছেন যে অমুক এই পথ এই সিলেবাসে তার জীবন গড়তে চাই, তার সঙ্গে আপনার সম্পর্ক করা, বিচ্ছিন্ন না থাকা। বুঝতে পেরেছেন? তিন নম্বর কর্তব্য হচ্ছে যে আপনার তিন নম্বর হচ্ছে যে আপনি এই দাওয়াতটাকে এই সঠিক মানহাজটাকে সিলেবাসটাকে নিজে কোনো আমল করছেন, অন্যর সঙ্গে সম্পর্ক করেছেন। তৃতীয় নম্বরে সবাই মিলে তাহলে দুইজন আপনি এবার অন্যের কাছে দাওয়াতটা পৌঁছান। এই তিনটা হলো মূলত দায়িত্ব, অনেকগুলি দায়িত্ব মানে আগে আমি সংক্ষেপে এই দলটির পরিচয় কেমনি পাবো, কিছু বাহ্যিক পরিচয় রয়েছে। প্রথম পরিচয়টা হচ্ছে যে দলটির সংখ্যা অত্যন্ত কম হবে, আল্লাহ বলছেন তো বাড়ির উপর আলাদা এই গরিব লোকগুলি শুভ সংবাদ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করি মান তুমি আর রাসূল আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার অল্প সংখ্যক মানুষ নেককার যাদেরকে কম সংখ্যক মানুষ অনুসরণ করবে তাদের কথা শুনবে এবং বেশি সংখ্যক মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, তাহলে এই দলটির সংখ্যা অত্যন্ত কম হবে।
এই দলটির নাম নিয়ে অবশ্য মহাদেশিনদের
থেকে আমরা কিছু পরিচয় পাই, দেখুন এই দলটি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিখ্যাত মহাদেশ তিনি বলছেন
এই দলটি হচ্ছে আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস, আসহাবুল
মুহাদ্দিসিনে কিরাম
তাদের যে মানহাজ ছিল সেটা কি ছিল? কোরআন আর হাদিস। কোরআনকে হাদিস বলা হয়, হাদিসকে হাদিস বলা হয়। আল্লাহ বলছেন আল্লাহ নাযালা হাসানাল হাদিস, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলছেন, আর হাদিস তো হাদিসই। আল্লাহ রাসূল বলছেন আহসানুল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে কোরআন এবং হাদিসের জীবন যারা গড়তে চায় এরাই হচ্ছে দলটি। ঠিক এইভাবে আমরা দেখতে পাই আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, তিনি এই কথাই বলছেন হুম আসহাবুল হাদিস, যারা হাদিসওয়ালা কোরআন হাদিস নিয়ে যাদের জীবন গড়তে চায় এরাই ওই দলটি। ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি আসহাবুল হাদিসরা এই দলটা না হয় অন্যকে আমার জানা নেই, অন্য কোন নামে এই দল আমার কাছে পরিচিত নাই, যদি হয় তাহলে আসহাবুল হাদিস মুহাদ্দিসিন যারা হাদিসওয়ালা যারা কোরআন হাদিসের যারা কালাউলা কালা রাসুল বলে তারাই এই দলটি। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের উপর বিশ বিশ করে রহম বর্ষণ করলেন, কারণ তার নামে যত শিরিক বেদাতের আখড়া করা হয়েছে আল্লাহ যেন তাকে মাফ করেন। তিনি সত্যিকারে একজন হাকপন্থী ফেরকাতুন নাজের লোক ছিলেন,
তিনি উন্নয়যুক্ত আলেম,
তার বই যদি পড়েন তো আশ্চর্য হয়ে যাবেন।
যেটা আমরা বলছিলাম যে উন্নয়যুক্ত আলেমের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কথা বলেছেন, সে দলটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ মানে সুন্নাতুল্লাহ কোরআন আর হাদিস, আর জামা মানে যারা জামাতবদ্ধ থাকে, যারা আপসের মধ্যে সম্পর্ক গড়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে থাকে না, আর তারা আসহাবুল হাদিস ছাড়া অন্য কেউ আমার জানা নেই। তেমনি এই নামের বিষয় নিয়েও অনেকে হয়তো আসহাবুল হাদিস নাম দিয়ে বুঝতে থাকবেন, তাহলে হ্যাঁ আসহাবুল হাদিস নাম দিয়ে বুঝতে থাকবেন যথেষ্ট না, ওই যে সমস্ত মেয়ের কথা উল্লেখ করা হয়েছে সেটাই হল মেয়ে, সেই যুগে তাদের যুগে সেই সময় আসহাবুল হাদিস নামের পরিচয় ছিল তাদের, এখন হয়তো অন্য নামের পরিচয় হতে পারে, এখন বর্তমানে অন্য নামের পরিচয় হতে পারে, কোনো অবান্তর কিছুই হতে পারে, নাম হতে পারে, কোনো নাম নাও থাকতে পারে। এই জন্য আপনাদের বলবো যে নাম নিয়ে ব্যস্ত না হবে, আমরা মনে রাখতে হবে যে দলটা সংখ্যা অত্যন্ত কম হবে। দুই নম্বর, যাদের দুশ্মন বেশি হবে, ওই যে আল্লাহ রাসূল বলছেন যে যারা এটা দুশ্মনী করবে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, আর এটা সুন্নত, নবী রাসূলদের বেশিরভাগ মানুষই কি করেছে, বিনীতা করেছে, বেশিরভাগ দিন এবং ইনসানের মধ্যে দুশ্মন তৈরি হবে, তাদের বিরোধিতা করার চেষ্টা করবে। তাই দুই নম্বর দিন হল পরিচয় হল যে এই দল তার দুশ্মন পৃথিবীতে বেশি হবে, এদেরকে বেশি করে কাফের বলবে, সব জায়গায় এদের কাফের বলা হবে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা আজকের মতো এখানেই আলোচনা শেষ করতে চাই এবং বলতে চাই, বন্ধুগণ আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাকপন্থী হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ফিরকাতুন নাজিয়ার দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বিভিন্ন মত ও পথ এর ধোকা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুক্তিপ্রাপ্ত দল ফিরকা তায়েফা মনসুরা বা ফেরকাতুন নাজিয়া বা সাহায্যপ্রাপ্ত দল ফেরকাতুন তায়েফা মনসুরা সেই দলের যেন আমাদেরকে অন্তর্ভুক্ত রব্বুল আলামিন করেন। বন্ধুগণ, শেষে আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, আজকের আলোচনা যেন আমরা কেউ এ কথা না বুঝি যে আজকের আলোচনা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো একে আমরা এখানে টার্গেট করে কিছু বলতে চাই, আপনাদের কাছে এটুকুই বলতে চাই যে আজকের আলোচনা আমাদের জন্য এ হয় হক জানার এবং সে অনুযায়ী আমল করার, ফিরকাতুন নাজিয়া কে এবং তাইফা মনসুরা কে, এর গুণাবলী কি, এ সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা থাকা উচিত, না হলে হতে পারি হয়তো আমি 72 কোনো একটা হতে পারি। তাহলে সকলে যেহেতু আমাদের উদ্দেশ্য ওই এক 73 নম্বর যে দলটি, ওই দলটি যেহেতু আমরা হতে চাই, বা যেই দলটি জান্নাতি দল ওই দলটি যেহেতু সকলেরই কাম্য, কাম্য কিনা, তাহলে আজকে আলোচনা কি প্রয়োজন ছিল কি ছিল না? ওই জন্যই আজকে আলোচনা, এটা আমানত, হাক জানলে আমানত থাকলে পৌঁছাই দিতে হবে, এটা অন্য কোনো উদ্দেশ্য নেই, আমরা যেন ভুল বোঝাবুঝি না করি, একে অপরের জন্য কালকে থেকে আমরা বলি তাহলে এটা কারা কি নাম কি, আপনি এই সিলেবাসে আপনি নিজেই তৈরি হন, খোঁজ করার আপনার দরকার নেই, কে আছে ওর মতো আপনি চলবেন না, আপনি সেই সিলেবাস পড়েন জানেন খোঁজ করেন, এবং আপনি একক হলেও আপনি উম্মাদ, একক হলেও আপনি জামাত, আপনি একক হলেও সেই ফিরকাতুন নাজিয়া, এবং এদের দল অত্যন্ত কম হবে, বে অধিকের আপনি ধোকা জালে কিন্তু পড়ার চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও বলবো ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরু আল্লাহ ওয়া আলাইহি মুসলিম ফাস্তাগফিরু ইন্নাহু গাফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু প্রশ্ন আছে, সংক্ষেপে আমি বলবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, ফিরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল এই কথাটা আমরা কোন হাদিসের আলোকে গ্রহণ করেছি? হাত উঠাবেন আপনারা, কে যারা উত্তর দিতে চান হাত উঠাবেন। ফেরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল, এই কথাটা আমরা কোন হাদিসের আলোকে পেয়েছি? এভাবে তার হাদিসে নাই। জি, কোন হাদিসের আলোকে? হাদিসটা বলতে হবে সংক্ষিপ্ত, তার মর্মার্থটা কোন হাদিসটার আলোকে? আমি কোরআন বই নাই, কোন হাদিসের আলোকে? হাদিসটা কি? প্রশ্নটা বুঝেছেন? হাদিসটা কি, তার মর্মার্থ বলে, আমি কোথায় মিশকাত আছে না আবু দাউদে সেটা চাই নাই। হাদিসটা কি? বারবার যে হাদিসটা আজকে মূল আলোচনায় সেই হাদিসটা। হ্যাঁ, তাহলে আমি উত্তর দিই নাকি? হ্যাঁ, হাদিসটা কি, মর্মার্থটা বলো। একটা দল হবে মুক্তিপ্রাপ্ত জান্নাতি, তারাই মুক্তিপ্রাপ্ত, যারা জান্নাতি তারাই মুক্তিপ্রাপ্ত। নাম কি? দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, যে দলটির আরেকটা নাম আছে তয়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল, এটা কোন হাদিসের আলোকে? জি, সাহায্যপ্রাপ্ত দল কোন হাদিসের আলোকে, এই নাম কি বলেন? আমি আরবিটা পড়ে দিই আপনাকে বুঝতে অর্থ করে দেন। লা তাযালু তয়েফাতুন মিন উম্মতি যাহিরা আল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। এই হাদিসটার আলোকে, হাদিসটা কি বলেন, মর্মার্থ কি বলেন, একটু বলেন, দিয়ে দেবো, বলেন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, না, জি, কেউ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের একটা ছোট্ট দল, তারা হাতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, তাদেরকে কেউ কোনো প্রকার ক্ষতিকারকরা ক্ষতি করতে পারবেন না, কেমন পর্যন্ত তারা হাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল না? এই হাদিসের আলোকে এদেরকে সাহায্যপ্রাপ্ত দল বলা হয়। তাহলে এই পুরস্কারকে আমি নেব। জি, তাহলে আমার নাম লিখলাম। তাহলে প্রশ্ন এটা বা তিন নম্বরে বলি, একটা গুণ বর্ণনা করেন ফেরকাতুন নাজিয়ার। জি, এরপর আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন একত্রিত হয়ে আমাদেরকে থাকতে আহ্বান করেছেন, এই ব্যাপারে একটা হাত কোরআনে আয়াত উল্লেখ করা হয়েছে, আয়াত উল্লেখ করেন। জি, নাম কি আপনার? জি, এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের যে ফেরকাতুন নাজিয়ার অন্য আরেকটি গুণ উল্লেখ করেন, যেটা উল্লেখ করা হয়েছে ওটা ব্যতিরিক। জি, কোথায় করবে? সর্ব অবস্থায়। জি, নাম কি? মেকানিক্স মানুষ নাকি? এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন যে ফেরকাতুন নাজিয়ার করণীয় দায়িত্ব সম্পর্কে একটি দায়িত্ব উল্লেখ করেন। আমরুল মারুফ না, আমি তিনটা দায়িত্ব উল্লেখ করেছি, আমি যে তিনটা উল্লেখ করেছি তার মধ্যে হতে হবে, জ্ঞান অর্জন করবে। জি, নাম কি ভাই? মাফ করবেন, আমি একটু তাড়াতাড়ি করছি। এরপরে প্রশ্নটি হচ্ছে আমাদের যে এই দলটির পরিচয়, এই দলটি কিভাবে জানব, এর পরিচয় কিভাবে পাব, এ বিষয়ে একটি দিক উল্লেখ করুন। জি, কিভাবে জানবো যে এই দলটি ফেরকাতুন নাজিয়ার? খালাস, আপনি বলছেন না, 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 জি, কেউ দিতে পারবেন? জি, এদের কিভাবে জানবো যে এই দলটি, বাহ্যিক একটা গুণ আছে, কিভাবে বুঝবো যে দলটি? হ্যাঁ, না, না, হলো না, এদের সংখ্যা হবে কম, এদের সংখ্যা হবে কম। আর একটা গুণের কথা বলছি, হ্যাঁ, ওটা কে পারবেন বলেন? হ্যাঁ, আর একটা গুণের কথা বলছি, গুণটা কি? শত্রু বেশি। না, আপনি একবার অংশগ্রহণ করছে, হবে না। জি, আপনার নাম ভাই? আব্দুল। এরপরে আমাদের প্রশ্ন হলো, প্রশ্নটা অত্যন্ত মানে সহজ, তবে আপনার কেউ উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, আমি যাকে বলবো তাকে। আজকের আলোচ্য বিষয়বস্তু কি ছিল? জি, আল ফেরকাতুন নাজিয়া, যার অর্থ, আল ফেরকাতুন নাজিয়ার অর্থ কি বলবেন? না বলবেন না, 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 এইভাবে উত্তর দেবেন না ভাই, আপনারা শিক্ষিত মানুষ, এইভাবে উত্তর দিলে তো আমাদের সবাই পণ্ড করে ফেলবেন। যে আপনার নাম কি? এরপর আমাদের প্রশ্ন হল, আজকে আমাদের আলোচনার মধ্যে এসেছে যে ফেরকাতুন নাজিয়া যারা, তারা, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো তারা কারা, আল্লাহ রাসূল দুইভাবে বর্ণনা দিয়েছেন, ঠিক না? তো দুইটার মধ্যে যে কোনো একটা হাদিস, যেটা আর কে আল্লাহ রাসূল বলছে যে দ্বিতীয় যে হাদিসটা আমি উল্লেখ করেছি সে হাদিসটা কি? না, আপনি একবার অংশগ্রহণ করছেন। ফেরকাতুন নাজিয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন সেই কথাটা কি? মুমতাজ। কি নাম ভাই? হ্যাঁ, আমাদের লাস্ট, সৌভাগ্যবান জানি না কে,
আজকের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমাদের হবে, আমাদের আলোচনায় আজকে এসেছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত হওয়া থেকে বিরত থাকতে বলেছেন, এর পক্ষে একটি কোরআন আয়াত বলেন। জি, আপনি অংশগ্রহণ করছেন না, হবে না। এটা আমরুল মারুফ ওয়া নাহি আন মুনকারের আয়াত, ঠিক না? ধরে নাও আপনার উত্তর, সময় নেই। বলেন নাম কি ভাই, মাফ করবেন, নাম কি? হ্যাঁ, মাশাল্লাহ, আয়াতটা মুস্ত করেছেন, জন্য ধন্যবাদ। রিয়াজ উদ্দিন না? তো বন্ধুগণ, আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই।